রেইনডস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আসসিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন, সময় এবং কর্ম নিয়ে।
الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। الحمد لله আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বের আলোচনা, এবং আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কীভাবে ইসলাম গ্রহণ করেছেন, দাওয়া দিয়েছেন, এবং ইসলামের কারণে মাক্কী যুগের প্রথম দিকে তিনি কী ধরনের কঠিন পরীক্ষাগুলো অতিক্রম করেছেন, তার উপরে জুলুম অত্যাচার হয়েছে। আজকের পর্বে চারটি অংশ আলোচনা করার চেষ্টা করা হবে। প্রথম অংশ হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবিসিনিয়ার দিকে হিজরতের অনুমতি চাইলেন। দ্বিতীয় অংশ, হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাইরের যে গোত্রগুলো তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন, সেই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা কেমন ছিল। এবং তিন নম্বর ঘটনা, হিজরতের ঘটনা। এবং চার নম্বর অংশ হচ্ছে যে হিজরত পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মানসিক অবস্থা এবং মদিনার জীবনের শুরু, সেই বিষয়গুলো আমাদের আজকের আলোচনা জুড়ে থাকবে। মক্কায় 13 বছরের জীবনে প্রথম 3 বছরকে চিহ্নিত করা হয়ে থাকে। এই 3 বছর হচ্ছে গোপন দাওয়াতের সময়, কারণ সেই সময়ে মুসলিমদের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা, অল্প কিছু ব্যক্তি, এবং ইসলামের কারণে তারা কাফেরদের পক্ষ থেকে নানা রকম জুলুম অত্যাচারের শিকার হচ্ছিলেন। কাজেই সেই সময়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত এটা একরকম অসম্ভব ছিল। কিন্তু এরপরেও যে সমস্ত ব্যক্তিরা শুরু থেকেই প্রকাশ্য ছিলেন, তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গত পর্বেও কিছু আলোচনা এসেছে তার উপরে, ইসলাম গ্রহণের কারণে, ইসলামের দাওয়াতের কাজের কারণে কী ধরনের কঠিন জুলুম অত্যাচারগুলো আসতো, এরপরও তিনি সেগুলোকে কষ্ট করে সহ্য করে যাচ্ছিলেন দীনের স্বার্থে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন, তখনকার একটি ঘটনা, সেই সময়ে কুরাইশদের সিংহ বলে পরিচিত একজন ব্যক্তি নওফেল ইবনে খুয়াইলিদ তিনি এসে তালহাকে যে দড়ি দিয়ে, যে রশি দিয়ে বাঁধলেন, সেই একই রশি দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও তিনি বাঁধলেন, এবং তাদের দুইজনকে মক্কার দুষ্ট লোকেদের হাতে ছেড়ে দিলেন নির্যাতন করানোর জন্য। এবং একই রশিতে তাদের দুইজনকে বাঁধা হয়েছিল, সে কারণে তাদেরকে বলা হতো আল কারিনাইন, বা একই রশিতে বাঁধা দুইজন ব্যক্তি। এরকমভাবে মুশরিকদের অত্যাচার যখন সীমানা ছাড়িয়ে গেল, সহ্যের সীমানা ছাড়িয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুপ করে দেখবেন এমনটা ছিল না। শুরু থেকেই তারা বিভিন্ন পথ এবং পদ্ধতি খুঁজতেন যার মাধ্যমে এই মজলুম মুসলিমদেরকে মুক্তির পথ করে দেওয়া যায়। একেবারে শুরুর দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যারা গোলাম ক্রীতদাস ছিলেন তাদেরকে কিনে আজাদ করে দিতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কৌশল এবং পদ্ধতি অবলম্বন করতেন যার মাধ্যমে জুলুম অত্যাচার থেকে মুসলিমরা বাঁচতে পারেন, যে কারণে এই শুরুর দিকে সময়টাকে ইসলামের গোপন দাওয়াতের 3 বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এইরকম একটি কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে অনুমতি দিলেন হিজরতের, এবং তারা আবিসিনিয়াতে হিজরত করে চলে যান, আবিসিনিয়ার প্রথম হিজরত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কাতেই ছিলেন, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকে, এবং এক সময় তিনিও ভাবলেন আবিসিনিয়াতে চলে যাবেন, এবং তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে অনুমতি দিলেন। মক্কা থেকে প্রায় 600 কিলোমিটার দূরত্বে একটি সমুদ্র বন্দর বারকেক মাদ নামক স্থানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে উপস্থিত হলেন। তিনি সমুদ্র অতিক্রম করে লোহিত সাগর ক্রস করে তিনি আবিসিনিয়াতে চলে যাবেন। সেখানে আল কারা নামক গোত্রের একজন নেতা ইবনে দুগান্না তার সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর তিনি বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, নিয়মিত সফর করতেন, এ কারণে দূর দূরান্তের গোত্রের যারা বিশিষ্ট ব্যক্তি তারা আবু বকর সিদ্দিককে চিনতেন। ইবনে দুগান্না আবু বকরকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আবু বকর আর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আখরাজানি কওমি, আমার জাতি আমাকে বহিষ্কার করে দিয়েছে, বের করে দিয়েছে। ফা উরিদু আন আসিহা ফিল আরদি, কাজেই আমি ইচ্ছা করেছি যে আল্লাহর জমিনে আমি ভ্রমণ করব, ওয়া আগুদা রব্বি, আমার রবের ইবাদত করব আমি, সেই জন্য আমি একটি ভিন্ন স্থানে যাওয়ার নিয়ত করেছি। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য এইরকম উপযুক্ত একটি জায়গা আমি খুঁজে পাব। ইবনে দুগান্না তিনি আশ্চর্য হয়ে বললেন, ইয়া আবু বকর, ফা ইন্না মিসলাকা লা ইয়াখরুজ ওয়া লা ইখরাজ, হে আবু বকর, আপনার মতো একজন ব্যক্তি তার জন্য এটা শোভনীয় নয় যে তিনি নিজেই বের হয়ে যাবেন বা তার জাতির লোকেরা তাকে বহিষ্কার করে দেবে বা তাকে বের করে দেবে। ইবনে দোগান্না তিনি বলছেন, ইন্নাকা তাকসিবুল মাদুম ওয়া তাসিলুর রাহিম ওয়া তুকরি দৈফ ওয়া তুইনু আলা নওয়াবিল হক। ইবনে দোগান্না তিনি বলছেন যে আপনি নিঃস্ব ব্যক্তিদের জন্য, আপনি নিঃস্ব ব্যক্তিদের সহায় তাদের উপার্জনের ব্যবস্থা করে দেন, আত্মীয়ের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, দুর্বল ব্যক্তিদের বোঝা আপনি লাঘব করেন এবং অতিথিদের আদর আপ্যায়ন করেন এবং সত্য পথের বিপদে সাহায্য সহযোগিতা করেন। ফানা জারুল্লাহ, কাজেই আমি আপনাকে ইজারা দিলাম, আপনার নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আপনি ফিরে চলুন, আপনার নিজের ভূমিতেই আপনি আপনার রবের ইবাদত করবেন, আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি, অঙ্গীকার করছি। সেই সময়ে আরবের গোত্রপ্রধান সমাজে ইজারা বলে একটি প্রথা বা সিস্টেম ছিল। বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একজন গোত্রের নেতা পর্যায়ের ব্যক্তি, তিনি চাইলে অন্য কোনো একজন, অন্য কোনো গোত্রের কোনো ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারতেন এবং তখন অন্যান্য গোত্রগুলো এই ইজারা বা নিরাপত্তার এই নিয়মকে, এটাকে খুব সম্মান করতো, মেনে চলত। যখনই কেউ ঘোষণা করে দিত যে আমি অমুক ব্যক্তিকে নিরাপত্তা দিয়েছি, বাকিরা এই নিরাপত্তাকে ভঙ্গ করতো না, কারণ এটা ছিল খুবই সিরিয়াস একটি বিষয়। যদি কেউ এটা ভঙ্গ করতো তাহলে দুই গোত্রের মধ্যে যুদ্ধ বা রক্তপাত শুরু হয়ে যেত। লক্ষণীয় বিষয় হচ্ছে ইবনে দোগান্না তিনি কিন্তু মুসলিম ছিলেন না, তিনি মুশরিক ছিলেন এবং এরপরেও তিনি নিরাপত্তা দিয়েছেন। এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে সমস্ত জাজিরাতুল আরবে সবচেয়ে শীর্ষ পর্যায়ের সবচেয়ে উঁচু গোত্র হচ্ছে কুরাইশ গোত্র। কাজেই কুরাইশরা যাকে বহিষ্কার করেছে তাদের বহিষ্কৃত ব্যক্তিকে অপেক্ষাকৃত একটু ছোট গোত্র বা বাইরের গোত্রের কোনো একজন নেতা পর্যায়ের ব্যক্তি তিনি নিরাপত্তা দেবেন বিষয়টা স্পষ্টতই বেমানান। কিন্তু এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিচিতি, তার সম্মান, খ্যাতি এত বেশি ছিল, ইবনে দোগান্না তিনি মুশরিক হওয়া সত্ত্বেও তিনি নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এসে মক্কায় ঘোষণা করলেন, আমি আবু বকরকে নিরাপত্তা দিয়েছি। কুরাইশ নেতারা তারা এই ঘোষণার পর বলল যে আমরা আপনার এই দেওয়া নিরাপত্তাকে সম্মান করব, মেনে চলবো, তবে একটি শর্ত রয়েছে। আবু বকরকে এই শর্ত মেনে চলতে হবে যে তিনি প্রকাশ্যে সালাত আদায় করতে পারবেন না বা দাওয়াতের কোনো কাজ করতে পারবেন না। তিনি তার নিজের ঘরে নির্জনে তার রবে ইবাদত করুক, সেখানে তিনি সালাত আদায় করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, কিন্তু আমাদেরকে তিনি কষ্ট দিতে পারবেন না, প্রকাশ্যে এর কিছুই তিনি করতে পারবেন না, কারণ আমরা আশঙ্কা করি যে তিনি এই কাজগুলোর মাধ্যমে আমাদের মহিলাদেরকে, আমাদের সন্তান সন্তানাদিদেরকে, আমাদের সন্তানদেরকে তিনি বিভ্রান্ত করে ফেলবেন। আবু বকর সিদ্দিক তিনি কিছু সময়ের জন্য এই শর্ত মেনে নিলেন, কিন্তু বেশি দিন এই শর্তের উপরে ধৈর্য ধারণ করা তার জন্য কঠিন হয়ে গেল। স্মরণ করা যেতে পারে, তিনিই সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার অনুরোধ করছিলেন যে এবার আমরা প্রকাশ্যে আসি, প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াতি কাজ শুরু করি। সেই আবু বকরকে যখন শর্ত দেওয়া হচ্ছে তিনি গোপনে তার ঘরের ভেতর সালাত আদায় করবেন, প্রকাশ্যে ইসলামের কাজ করতে পারবেন না, এটা তার জন্য খুবই কষ্টকর একটা বিষয় ছিল। অপরদিকে তিনি ইবনে দোগান্নার দেওয়া এই চুক্তি এবং চুক্তির যে শর্ত সেটাকে ভঙ্গ করতে পারছেন না, ফলে তিনি একটি নতুন পদ্ধতি বের করলেন। তিনি তার বাড়ির সামনের উঠোনে সেখানে একটি স্থানকে নির্ধারিত করলেন সালাত আদায় করার জন্য। তিনি তার নিজের বাড়ির ভেতরেই সালাত আদায় করছেন, কিন্তু এমন একটি স্থান নির্বাচন করলেন যেটা মানুষের চোখে পড়ে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাত আদায় করতেন তিনি কোরআন তিলাওয়াত করতেন এবং এই কোরআন তিলাওয়াত এবং তার সালাত, এই বিষয়গুলো ছিল একটা দাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কোরআন তিলাওয়াত করতেন তখনই কোরআনের প্রভাবে এবং খুশুর কারণে তার চোখ দিয়ে অশ্রু বের হতে থাকতো, তার গাল বেয়ে অশ্রু ঝরে পড়তে থাকতো এবং এই দৃশ্যগুলো মানুষকে খুবই আবেগ আপ্লুত করতো, আক্রান্ত করতো, তার ইসলামের এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেতেন, এটা ছিল তাদের জন্য দাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাতের সম্পর্কে আমরা আরও উল্লেখ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার মৃত্যুসজ্জায় তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন সালাতে ইমামতি করার জন্য, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলছিলেন, কিন্তু আয়েশা তিনি বারবার অনুরোধ করে বলছিলেন যেন আবু বকরকে না দিয়ে ওমরকে বলা হয় সালাত ইমামতি করার জন্য, কারণ আয়েশা বলছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই কোমল হৃদয়ের একজন ব্যক্তি, তিনি যখনই কোরআন তিলাওয়াত করতে শুরু করেন তিনি কাঁদতে শুরু করেন এবং কান্নার কারণে তিনি তিলাওয়াত করতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুরু থেকেই প্রকাশ্য ইসলাম পালন করে আসছিলেন, তিনি ছিলেন ইসলামের প্রথম খতিব, ইসলামের দিকে প্রথম আহ্বানকারী এবং তিনি হারাম শরীফে গিয়ে নিয়মিত সালাত আদায় করতেন, কিন্তু সেই চুক্তির কারণে, সেই শর্তের কারণে তিনি বাড়ির সামনের উঠোনে সালাত আদায় করছিলেন এবং সেখানেও তিনি এত খুশু খুজুর সঙ্গে সালাত আদায় করতেন যে সেটাও একটি দাওয়ার কাজে পরিণত হয়ে গেল। কুরাইশদের কানে এ খবর পৌঁছে গেল এবং তারা বেশ ক্ষিপ্ত হয়ে গেল, তারা ইবনে দোকান্নাকে বলল যে আমাদের চুক্তিকে সম্মান করা হচ্ছে না। এমনি দোকানরা তিনি আবু বকর সিদ্দিককে বললেন যে দেখুন, কুরাইশরা চাচ্ছে না আপনি এমনটা করুন, কাজেই আপনি আপনার বাড়ির ঘরের ভেতরে গোপনে সালাত আদায় করুন, কোরআন তিলাওয়াত করুন, আর যদি এটা না হয় তাহলে আমি বাধ্য হব আমার দেওয়া সেই নিরাপত্তাকে তুলে নেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক তিনি বললেন, আপনাকে আমি ভারমুক্ত করে দিলাম আপনার দেওয়া নিরাপত্তা থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিরাপত্তাতেই আমি সন্তুষ্ট। গত পর্ব শেষের দিকে আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে পারস্যের সেই দাসী জিন্দিরা তাকে তার দৃষ্টিশক্তি হরণ করার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। যখনই জিন্দিরা ইসলাম গ্রহণ করেছিলেন তার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল, কিন্তু সেই অবস্থার উপরেও যখন তিনি সন্তুষ্ট থাকলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে তার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছিলেন। ঠিক একই রকম বিষয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও ঘটল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিরাপত্তাতেই সন্তুষ্ট থাকলেন, এবং তিনি সেই শর্ত গোপনে ইসলাম পালন করতে হবে সেটাকে প্রত্যাহার করে প্রকাশ্যে চলে আসলেন। তিনি ইজারা শেষ হওয়ার পরে কাবার প্রাঙ্গণে আবার চলে গেলেন সালাত আদায় করার জন্য, এবং যখনই তিনি প্রকাশ্যে আসলেন তখনই আবার সেই কুরাইশদের মধ্যে কিছু অজ্ঞ মূর্খ ব্যক্তি এসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করল, তার উপরে কিছু ধুলো মাটি বালি এগুলো নিক্ষিপ্ত করে অপমানিত করলো। সেই সময় কুরাইশদের একজন বিশিষ্ট ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন, এবং কিছু বর্ণনা এসেছে তিনি ছিলেন ওয়ালিদ ইবনে মুগিরা, আবার কিছু বর্ণনা এসেছে তিনি ছিলেন আস ইবনে ওয়াইল। আবু বকর সিদ্দিক তাকে দেখে বললেন যে তুমি কি দেখছো না যে এই মূর্খ ব্যক্তিটি কি আচরণ করলো আমার সঙ্গে? কুরাইশদের সেই বিশিষ্ট ব্যক্তি জবাব দিয়ে বলল যে তুমি নিজেই তো এর জন্য দায়ী, আনতা ফাআলতা যালিকা বিনাফসিকা, তুমি তো নিজেই তোমার উপরে এই ধরনের আচরণ টেনে এনেছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই অবস্থার উপরে কোনো অভিযোগ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। তিনি বললেন, রব্বি ইন্নাকা হালিম মা আহলামাক মা আহলামাক, হে আমার রব, তুমি কতই না ধৈর্যশীল, তুমি কতই না ধৈর্যশীল, তুমি কতই না ধৈর্যশীল। সেই কঠিন পরিস্থিতিতেও অন্তরের অবস্থা, তিনি সেই অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছেন, এবং তিনি তার রবের প্রশংসা করে বলছেন, রব্বি মা আহলামাক মা আহলামাক, তুমি কতই না ধৈর্যশীল, তুমি কতই না ধৈর্যশীল। এই অংশ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পত্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম বান্দা, কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইচ্ছা করবেন, যেভাবে ইচ্ছা করবেন, তিনি আমাদেরকে যেভাবে রাখবেন সেই অবস্থার উপরে সন্তুষ্ট থাকাই আমাদের জন্য উচিত, আমাদের জন্য কর্তব্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাজেই তিনি ইবনে দোকানদার দেওয়া নিরাপত্তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিরাপত্তাকে প্রাধান্য দিলেন, এবং সেই অবস্থাতেও তিনি তার রবের উপরে সন্তুষ্ট থেকে প্রশংসা করছিলেন। আলোচনার দ্বিতীয় অংশে আমরা যাচ্ছি, যেখানে আমরা দেখার চেষ্টা করব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে বিষয়ে তার জ্ঞান ছিল, পারদর্শিতা ছিল, আরবের বিভিন্ন গোত্র তাদের পরিচয় সম্পর্কে তিনি জানতেন, এই বিষয়ের জ্ঞানকে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের কাজে ব্যবহার করেছিলেন সেই দিকে। হজের মৌসুমে মক্কায় প্রচুর বাইরের গোত্রের লোকেরা আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের সামনে যেতেন, তাদের কাছে ইসলামের দাওয়াতকে উপস্থাপন করতেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দীনের জন্য নুসরা বা প্রতিরক্ষা চাইতেন। মক্কার 13 বছরে দাওয়াতের কাজ যেভাবে সামনের দিকে অগ্রসর হয়েছে, সময়ানুক্রমিক একটি বর্ণনার দিকে যদি আমরা দেখি তাহলে এর পুরো চিত্রটি আমাদের সামনে স্পষ্টভাবে উপস্থাপিত হবে। একেবারে শুরুর দিকে প্রথম 3 বছর ছিল গোপন দাওয়াতের পর্যায়, এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াতের কার্য পরিচালনা করতে শুরু করেন, প্রথম 3 বছরের শেষে মুসলিমদের সংখ্যা 40-এ উন্নীত হয়ে যায়, তখন কুরাইশরা মুসলিমদের উপর নানা রকম জুলুম অত্যাচার শুরু করে দেয়। এই জুলুম অত্যাচার থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5ম বছরে আবিসিনিয়ায় প্রথম হিজরত এবং 6ষ্ঠ বছরে আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের নির্দেশ দান করেন। 5ম এবং 6ষ্ঠ বছরের পরবর্তীতে 2 জন প্রভাবশালী ব্যক্তি ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম গ্রহণ করার কারণে কিছুটা জুলুম অত্যাচার কমে আসে এবং মুসলিমরা কিছুটা তারা নিরাপত্তা লাভ করেন, কিন্তু এরপরেও তারা মুসলিমদের উপরে অত্যাচার জুলুম এগুলো চালিয়ে যাচ্ছিল। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি পর্যায়ে এসে উপস্থিত হলেন যখন কুরাইশরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন দেন দরবার করার চেষ্টা করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলি প্রত্যাখ্যান করেছেন। এমন একটি পরিস্থিতিতে তারা শেবে আবু তালিব বা সেই উপত্যকায় মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখছিল, তাদের সঙ্গে সামাজিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে বয়কট করে রেখেছিল। কাজেই যেহেতু লম্বা একটা সময় চলে গেছে, প্রায় 10 বছরের মতো মাক্কী জীবন অতিক্রান্ত হয়েছে, নতুন করে মক্কায় আসলে দাওয়া কার্য পরিচালনা করার মতো কোনো বিষয় ছিল না। সেই সময়কার মানুষেরা যারা ইসলাম গ্রহণ করার তারা ইসলাম গ্রহণ করেছে, যারা শত্রুতা করার তারা শত্রুতা করে যাচ্ছিল, এবং যেহেতু দিনকে দিন পরিস্থিতি আরও কঠিন হয়ে আসছে, কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারছিলেন যে তাকে এই স্থান ছেড়ে বাইরে কোনো একটি অঞ্চলে যেতে হবে। যারা এই দিনকে পালন করবে, এই দিনের জন্য তারা সাহায্য প্রদান করবে, নুসরা বা প্রতিরক্ষা প্রদান করবে। মূলত এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যারা হজের জন্য বাইরের গোত্রগুলো আসতো তাদের কাছে ইসলামের দাওয়া প্রদান করতেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানকে তিনি কাজে লাগাতেন। আরব জাতির ইতিহাস এবং তাদের বংশ পরিক্রমা সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রভূত জ্ঞানের অধিকারী ছিলেন এবং পাশাপাশি তার আরেকটি দক্ষতা ছিল, তিনি ছিলেন একজন সুবক্তা। যে কোনো বিষয়ে দীর্ঘ প্রস্তুতি গ্রহণ করা ছাড়াই উপস্থিত তিনি খুব চমৎকার এবং মর্মস্পর্শী ভাষায় গ্রহণযোগ্য বক্তব্য প্রদানে পারদর্শী ছিলেন, যে কারণে তার কথাগুলো শ্রোতাদের অন্তরে প্রভাব বিস্তার করত এবং তিনি জানতেন কোন পরিবেশে কাদের কাছে কী কথা বলতে হবে। এবং এই তার এই পুরো দক্ষতাকে, তার জ্ঞানকে, তার বাগ্মিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার এবং প্রসারের কাজে নিয়োজিত করেছিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা এবং দক্ষতার একটি স্বাক্ষর বহন করে। একজন দক্ষ নেতা তিনি, তিনি যিনি জানেন তার অনুসারীদের কোন কাজে দক্ষতা বেশি সেই কাজে তাকে নিয়োজিত করে দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে তিনি সাথে রাখতেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে প্রথম কথা বলা বা মূল কথা কাজটি, মূল বক্তব্য প্রদান করার কাজটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু করে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সেখানে সমাপনী বক্তব্য প্রদান করতেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রাসূলকে নির্দেশ দিলেন যেন তিনি আরবের বিভিন্ন গোত্রের কাছে গিয়ে ইসলামের দাওয়াত প্রদান করেন, সেই রকম সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার পথে বের হলেন, সাথে আবু বকর এবং আমি। আমরা অনারবদের একটি মসজিদে গিয়ে উপস্থিত হলাম। আবু বকর সিদ্দিক গিয়ে তাদেরকে সালাম দিলেন এবং আলী ইবনে আবু তালিব তিনি বলছেন যে সমস্ত ভালো কাজেই আবু বকর সিদ্দিক তিনি আমাদের মতে সবচেয়ে সামনে থাকতেন, অগ্রগামী থাকতেন। বংশ পরিচিতি সম্পর্কে তার ব্যাপক জানাশোনা ছিল। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন সম্প্রদায়ের লোক? তারা বলেন, আমরা রাবিয়া সম্প্রদায়ের লোক। আবু বকর জিজ্ঞাসা করলেন, রাবিয়া গোত্রের মূল অংশ না শাখা গোত্র? তারা বলল, আমরা মূল অংশ। মূল অংশের কোন গোত্রের অন্তর্ভুক্ত? তারা জবাব দিয়ে বলল, আমরা হচ্ছি তাহালাল আকবর বা বড় দাহালের অন্তর্ভুক্ত। যেহেতু এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের সক্ষমতা জানা তার জন্য জরুরি ছিল যে তারা ইসলাম গ্রহণ করবে এবং ইসলামের জন্য প্রতিরক্ষা প্রদানের কাজটিও করবে, কাজেই তাদের পরিচিতি, তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা এটাও বেশ জরুরি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই কারণে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছেন বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে, এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে বিস্তারিত জ্ঞান রাখতেন তার একটি দৃষ্টান্ত ফুটে ওঠে। যখন তারা দাবি করলো যে আমরা একটি বড় গোত্র, মূল অংশে রাবিয়া গোত্রের, এবং আমরা তাহাল আল আকবর বা বড় অংশ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটাকে যাচাই করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, আউফ, সে কি তোমাদের মধ্যে, যার সম্পর্কে বলা হয় যার উপত্যকায় কোনো মুক্ত ব্যক্তি নেই, সে কি তোমাদের গোত্রের লোক? তারা জবাব দিয়ে বলল, না। আবু বকর জিজ্ঞাসা করলেন, বুস্তাম ইবনে কায়েস, যার উপাধি ছিল একজন পতাকাবাহী, তিনি যুদ্ধের এবং তিনি তার গোত্রের মূল ব্যক্তি, তিনি কি তোমাদের লোক? তারা বলল, না। আবু বকর জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি হাউফাজান ইবনে সুরায়েক আছে, যার উপাধি হচ্ছে কাতিলুল মুল্ক বা রাজাদের হত্যাকারী এবং সে আত্মরক্ষাকারী? তারা বলল, না। আবু বকর জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি জাসাস ইবনে মুর্রা ইবনে জাহাল আছে, যার উপাধি হচ্ছে আত্মসংযমী এবং প্রতিবেশীদের হিফাজতকারী? আবারও তারা বলল, না। আবু বকর জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি মুজদালিফ আছেন, যিনি অতুলনীয় বা ইউনিক একটি বিশাল পাগড়ি বা মুকুটের অধিকারী? তারা বলল, না, তিনি আমাদের মধ্যে নন। আবু বকর জিজ্ঞাসা করলেন, তাহলে কি তোমরা কিন্দা গোত্রের রাজাদের মায়ের বংশ, মামার বংশ? তারা বলল, না। আবু বকর বললেন, তাহলে কি তোমরা লাখামি রাজাদের শ্বশুর বংশের লোক? তারা বলল, না। আবু বকর তখন তাদেরকে বললেন, তাহলে তোমরা দাহাল আল আকবর বা বড় দাহাল নও, বরং তোমরা হচ্ছে দাহাল আল আসকর বা ছোট দাহালের বংশধর। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু বকর যখন তাদের আসল পরিচয় প্রকাশ করে দিলেন তখন তাদের মধ্যে অল্প বয়স্ক একজন যুবক তিনি ছুটে এসে আবু বকরকে থামালেন, আবু বকরের উষ্ট্রির লাগাম চেপে ধরলেন এবং বললেন যে, যিনি আমাদেরকে এতক্ষণ এত কিছু জিজ্ঞাসা করলেন, আমরাও নিশ্চয়ই তাকে তার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। পোশাক দেখে তো তাকে আমরা চিনতে পারছি না, কিংবা তার সঙ্গে কোনো তার সম্পর্কে আমরা কোনো ধারণা করতে পারছি না। সে আগন্তুক ব্যক্তিটি বললেন যে, আপনি তো এতক্ষণ আমাদেরকে জিজ্ঞাসা করলেন আর আমরা আপনাকে জানালাম, আমাদের কোনো কিছু আমরা গোপন রাখিনি, এবার আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনার পরিচয় কী? আবু বকর বললেন, আমি কুরাইশ বংশের লোক। যুবকটি বলল, বাহ, তাহলে তো আপনি আমাদের নেতা গোত্র, নেতৃত্ব দানকারী আরবের অগ্রগামী শীর্ষস্থানীয় বংশের অন্তর্ভুক্ত ব্যক্তি। সেই যুবক প্রশ্ন করল, আপনি কুরাইশের কোন শাখার অন্তর্ভুক্ত? আবু বকর বললেন, তাইম ইবনে মুর্রা, এই শাখার অন্তর্ভুক্ত। এই জবাব পেয়ে সেই যুবকটি বলল যে, এবারে আপনি একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়েছেন যে কোন লক্ষ্যকে স্থির করে সেখানে তীর নিক্ষেপ করতে হবে। যুবক প্রশ্ন করল, কুসাইব নেকলাব, সে কি আপনাদের গোত্রভুক্ত? যিনি মক্কার দখলদারি গোত্রগুলোকে বহিষ্কার করে তাদের কাউকে হত্যা এবং অবশিষ্টদেরকে দেশান্তরিত করেছিলেন, এবং যার উপাধি হচ্ছে একত্রিতকারী। আবু বকর বললেন, না। যুবক বলল, তাহলে কি আব্দুল মানাফ, যিনি তার পিতার থেকে উত্তরাধিকার সূত্রে সব ক্ষমতা পেয়েছিলেন, তিনি আপনার গোত্রের লোক? আবু বকর বললেন, না। তাহলে আমর ইবনে আব্দে মানাফ, যিনি হাজিদেরকে ঝোলের সঙ্গে রুটি মিশিয়ে খাওয়াতেন এবং এ কারণে তার উপাধি হয়েছিল হাশিম, তিনি কি আপনার গোত্রের লোক? আবু বকর বললেন, না। যুবক প্রশ্ন করল, আপনাদের মধ্যে কি আব্দুল মুত্তালিব আছেন, যিনি সাইবাতুল হামদ নামে পরিচিত এবং যাকে বলা হয়ে থাকে তিনি আসমান এবং জমিনার বাসিন্দাদের আহার প্রদানকারী, যার মুখমণ্ডল অন্ধকার রাতেও মতির মতো আলো বিকিরণ করে? আবু বকর বললেন, না, তিনি আমাদের গোত্রভুক্ত নন, আমি তার গোত্রের নই। যুবকটি বলল, তাহলে কি আপনার আরাফাতের অধিবাসী? আবু বকর বললেন, না। যুবক প্রশ্ন করল, তবে কি আপনি বাইতুল্লাহ শরীফের তত্ত্বাবধানকারী গোত্র? আবু বকর বললেন, না। এভাবে যুবক একের পর এক প্রশ্ন করে যাচ্ছে এবং আবু বকরকে বাধ্য হয়ে প্রত্যেকটি প্রশ্নের জবাব বলতে হচ্ছে, না না না। কাজেই এই বিষয়টা আবু বকরের স্মৃতি করে তোলানোর জন্য কিছুটা বিব্রতকর একটি পরিস্থিতি ছিল। যুবক এখানে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না, সে আরও প্রশ্ন করে গেল। সে বলল, কি আপনি আপনি কি দারুণা দোয়া এবং পরামর্শদাতার সদস্যদের দলভুক্ত? আপনি কি হাদিদের পানি পরিবেশনকারী গোত্রদের অংশ? আপনি কি হাদিদের সেবাদানকারী দলভুক্ত? আপনি কি হাদিদেরকে দেশে ফেরত পাঠানোর দায়িত্ব পালনকারীদের অন্তর্ভুক্ত? প্রত্যেকটি প্রশ্নের জবাব ছিল আবু বকরের পক্ষ থেকে, না। আবু বকর সিদ্দিক সেখান থেকে চলে আসতে যাচ্ছিলেন। যুবক তখন আবু বকর যে উটের উপরে বসেছিলেন সেই উটের লাগাম টেনে নিয়ে আবু বকরকে থামালেন এবং তাকে লক্ষ্য করে কিছু কবিতা আবৃত্তি করে শোনালেন, যে কবিতার আক্ষরিক অনুবাদ এরকম, অন্যায় ভেসে আসা ঝিনুক প্রতিযোগিতায় নেমেছে অপর ঝিনুকের সঙ্গে, ঢেউয়ের প্রবাহ কখনো এটাকে উপরে উঠাচ্ছে কখনো এটাকে নিচে নামাচ্ছে। ভাবানুবাদ করলে এটাকে আমরা হ্যাঁ বলতে পারি যে, তোমার ছোট নদীর ঢেউ ভেসে গেছে যখন আমার বড় নদীর ঢেউ এসে তোমাকে স্পর্শ করলো। যুবক বলতে শুরু করলো, আল্লাহর কসম, হে কুরাইশ বংশের লোক, আপনি যদি আরেকটু অপেক্ষা করতেন আমি আপনাকে আসল পরিচয় প্রকাশ করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের কথাবার্তা মনোযোগের সঙ্গে শুনছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে হাসছিলেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরকে বললেন যে, হে আবু বকর, এই বেদুইন আরব যুবক তো আপনাকে এক মস্ত ঝামেলা ফেলে দিয়েছিল বটে। আবু বকর সিদ্দিক বললেন, আবুল হাসান, হাসানের পিতা, তুমি ঠিকই বলেছ, প্রত্যেক বিপদের উপরে রয়েছে এক বড় বিপদ, প্রত্যেক সংকটের উপর রয়েছে এক মহাসংকট, এবং এই বিপদগুলো আসে আমাদের কথার কারণে। আলী রাদিয়াল্লাহু তিনি বলছেন যে, এরপর আমরা আরেকটি মজলিসে গিয়ে উপস্থিত হলাম এবং সেই মজলিসের অবস্থা ছিল, পরিবেশ ছিল বেশ গুরুগম্ভীর এবং শান্ত একটি মজলিস, এবং সেখানে বেশ কিছু ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বস্থানীয় লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছিল। আবু বকর সিদ্দিক তিনি তাদেরকে দেখে সেখানে গেলেন এবং সালাম বিনিময় করলেন এবং সমস্ত ভালো কাজে আবু বকর সিদ্দিক ছিলেন অগ্রগামী। আবু বকর জিজ্ঞাসা করলেন, আপনারা কোন সম্প্রদায়ের লোক? তারা বলল যে, আমরা হচ্ছে বনু সাইবান ইবনে সালাবা, সেই গোত্রের। আবু বকর তাদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গকৃত হোক, এই সম্প্রদায়ের মধ্যে এদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই। সুতরাং তিনি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে উপস্থাপন করলেন, তাদের গুরুত্ব তুলে ধরলেন। এবং সেই মজলিসে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন মাফরুক ইবনে আমর, হানি ইবনে কুবাইসা, মুসান্না ইবনে হারিসা এবং নুমান ইবনে শুরায়ক, যার প্রত্যেকে ছিলেন নেতৃত্বস্থানীয় ব্যক্তি। তাদের মধ্যে হানি ইবনে কুবাইসা তিনি ছিলেন তাদের ধর্মীয় প্রধান ব্যক্তি, মুসান্না ইবনে হারিসা আশাইবানি তিনি ছিলেন তাদের সামরিক প্রধান ব্যক্তি, এবং মাফরুক ইবনে আমর তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বাগ্মী ব্যক্তি, বা কথাবার্তা বলার কাজগুলো বা বর্তমান সময়ের ভাষায় বলতে গেলে তিনি ছিলেন তাদের গোত্রের স্পোক্সম্যান। বাগ্মিতা এবং ভাষা সৌন্দর্য যেহেতু মাফরুক ছিল তাদের মধ্যে অগ্রগামী, সুতরাং তার সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক কথাবার্তা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা সংখ্যায় কত? সে বলল, আমাদের লোক সংখ্যা হাজারের উপরে। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে, মরুভূমির মতো একটি এলাকায় 1000 সংখ্যা বিশিষ্ট একটি গোত্র, এটা নিঃসন্দেহে একটি বিশাল গোত্র। আবু বকর তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের নিরাপত্তা পদ্ধতি কেমন? মাফরুক বলল যে, আমরা অভাবনাটনের মধ্যে রয়েছি, কিন্তু এরপরেও আমাদের প্রত্যেকেই কঠোর পরিশ্রমী এবং নিজ নিজ নিরাপত্তা রক্ষায় সচেষ্ট। আবু বকর জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এবং তোমাদের শত্রুদের মধ্যে যুদ্ধ বিগ্রহের ফলাফলগুলো কেমন হয়ে থাকে? মাফরুক বলল, যখন আমরা যুদ্ধের শত্রুর মোকাবেলা করি তখন আমরা প্রচণ্ড রাগান্বিত অবস্থায় থাকি, ক্রুদ্ধ অবস্থায় থাকি, এমনকি আমরা আমাদের সন্তানদের থেকে বলিষ্ঠ ঘোড়াদেরকে প্রাধান্য প্রদান করি এবং দুগ্ধবতী উটের চেয়েও যুদ্ধের অস্ত্রকে আমরা বেশি প্রাধান্য প্রদান করি, আর বাস্তবে বিজয় এটা তো আসে আল্লাহর পক্ষ থেকে, কাজে কখন আমরা জয়লাভ করি কখন আমরা পরাজিত হই। কথাবার্তার এই পর্যায়ে আবু বকর সিদ্দিক তাদেরকে বললেন যে, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর দেখিয়ে বললেন যে, ইনিই হচ্ছেন আল্লাহর রাসূল। মাফরুক বলল যে আমরা শুনেছি তিনি তিনি বলে থাকেন তিনি আল্লাহর রসুল। সুতরাং সে এবার রসুল্লাহ সাল্লাহ আসলামের দিকে তাকালো। রসুল্লাহ সাল্লাহ আসলাম সেখানে বসে পড়লেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজের কাপড় দিয়ে ছায়া প্রদানের কাজ করতে লাগলেন। রসুল্লাহ সাল্লাহ আসলাম তাদেরকে বললেন, আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা যেন এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত তার কোনো মাবুদ নেই, তিনি একক এবং তার কোনো শরিক নেই, এবং আরও সাক্ষ্য দাও আমি আল্লাহর রসুল। তোমরা আমাকে আশ্রয় প্রদান করবে, সাহায্য প্রদান করবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নির্দেশ দিয়েছেন আমি সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, প্রচার করতে পারি। কুরাইশেরা তার আল্লাহর নির্দেশের বিরুদ্ধে আচরণ করেছে, তারা আল্লাহ রাসুলকে প্রত্যাখ্যান করেছে এবং সত্যকে বাদ দিয়ে তারা মিথ্যার মধ্যে ডুবে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি প্রশংসিত। মাফরুক তার এই কথাবার্তা বেশ ভালো লাগলো এবং তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, হে আমাদের কুরাইশি ভাই, আপনি আর কোন বিষয়ের দাওয়াত প্রদান করে থাকেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সূরা আনআমের 151 থেকে 153 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ের আদেশ এবং নিষেধ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অংশটি তিলাওয়াত করেছিলেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون।
আপনি বলে দিন, হে নবী, যে এসো আমি তোমাদেরকে ওই সমস্ত বিষয় পাঠ করে শুনিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এবং সেগুলো হচ্ছে এই যে, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে মিশিয়ে ফেলবে না, একত্রিত করবে না, শরিক করবে না, পিতামাতার সঙ্গে সদয় আচরণ করবে, নিজের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, কারণ আমি তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকেও আহার প্রদান করি, নির্লজ্জতার ধারে কাছেও যেও না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে, এবং যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না যদি না কোনো ন্যায়সঙ্গত কারণ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই সমস্ত নির্দেশ দিচ্ছেন যেন তোমরা বুঝতে পারো।
ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তিলাওয়াত করলেন, এতিমের ধন সম্পত্তির কাছেও যেও না, কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত না সে বয়প্রাপ্ত হয়, ওজন পূর্ণ করো, মাপ পূর্ণ করো ন্যায়সঙ্গতভাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কাউকে তার সাধ্যের অধিক দায়িত্ব চাপিয়ে দেই না, যখন তোমরা কথা বলো তখন ন্যায়সঙ্গত কথা বলো, যদিও সে তোমাদের আত্মীয় হয়, আল্লাহর জন্য অঙ্গীকারকে পূরণ করো।
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, নিশ্চিত এটি হচ্ছে আমার সরল পথ, সুতরাং এই পথে চলো এবং অন্য পথে চলো না, তাহলে সেই সমস্ত পথ তোমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেবে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা সংযত হও। মাফরুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই তিলাওয়াত শুনে বেশ মুগ্ধ হয়েছিল, কাজেই সে বলল যে আপনি আর কোন কোন বিষয়ের প্রতি আহ্বান করেন। মাফরুক আরও শুনতে আগ্রহী ছিল এবং সে বলল যে আল্লাহর কসম, এটা দুনিয়ায় বসবাসকারী কোনো মানুষের কথা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন ন্যায়পরায়ণতা, সদ আচরণ এবং আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য, এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমা লঙ্ঘনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। মাফরুক এই কথাগুলো শুনে সে বলল যে, হে আমাদের কুরাইশি ভাই, আপনি তো নিঃসন্দেহে বড় সুন্দর চরিত্র এবং মহৎ কাজের দিকে আহ্বান করেছেন, কাজে যে সমস্ত লোকেরা আপনাকে প্রত্যাখ্যান করেছে এবং আপনার বিরুদ্ধে আচরণ করেছে, তারা নিঃসন্দেহে আপনার প্রতি অপবাদ দিয়েছে। মাফরুক সে অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে এই আলোচনাতে তাদের আরেকজন গোত্রপ্রধান ব্যক্তি তাকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছিল, হানি ইবনে কুবাইসাকে। হানি ইবনে কুবাইসা সে ছিল তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং ধর্মীয় প্রধান ব্যক্তি। হানি বলল যে হে কুরাইশে ভাই, আপনি আপনার বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু একটিমাত্র আলোচনা, একটিমাত্র মজলিসে উপস্থিত হয়েই, একটিমাত্র বৈঠকে যদি আমরা এটাকে মেনে নিই, তাহলে এটা হবে আমাদের স্থূলবুদ্ধি এবং অপরিণামদর্শিতার পরিচায়ক। কাজেই এবারের মতো আপনিও ফিরে যান, আমরাও ফিরে যাই, অপেক্ষা করি, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এই পর্যায়ে তাদের আরেকজন তৃতীয় ব্যক্তি, যিনি ছিলেন তাদের গোত্রের সামরিক প্রধান, মুসান্না ইবনে হারিসা, তিনি আলোচনায় এসে অন্তর্ভুক্ত হলেন এবং মুসান্না তিনি বললেন যে হে কুরাইশী ব্যক্তি, আপনার বক্তব্য আমরা শুনেছি, এটা আমাদেরকে মুগ্ধ করেছে, তবে আমার জবাব হচ্ছে একই ধরনের, যে একটিমাত্র বৈঠকেই যদি আমরা আমাদের বাপদাদার দিন ত্যাগ করে আপনাকে অনুসরণ করা শুরু করি, তাহলে এটা আমাদের নির্বুদ্ধিতা ও পরিণামদর্শিতার পরিচায়ক হবে। আর তাছাড়া আমাদের অবস্থান হচ্ছে এমন একটি জায়গায়, আমরা হচ্ছি দুইটি ডানার মাঝখানে, অর্থাৎ দুইটি রাজত্বের মাঝে আমরা অবস্থান করছি। এখানে লক্ষণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হচ্ছিল হে আমাদের কুরাইশি ভাই এভাবে, কারণ তারা সেই মুহূর্তে ইসলাম কবুল করেনি, ফলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বা আল্লাহর রাসূল হিসেবে সম্বোধন না করে হে আমাদের কুরাইশি ভাই এভাবে সম্বোধন করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ওই দুইটি অংশ কী রকম, তারা বলল যে একদিকে উন্মুক্ত মরুপ্রান্তর আরব ভূখণ্ড, আর একদিকে হচ্ছে পারস্য সাম্রাজ্য, আর পাশাপাশি আমরা পারস্যদের সঙ্গে একটি চুক্তিতে অন্তর্ভুক্ত, পারস্য সম্রাটদের সঙ্গে আমাদের অঙ্গীকার রয়েছে যে আমরা যেন নতুন কোনো পক্ষের সঙ্গে যোগদান না করি, কিংবা নতুন কোনো মতবাদ প্রচারকারী কোনো ব্যক্তিকে আমরা আশ্রয় প্রদান না করি। এবং মুসান্না ইবনে হারিস আশ-শাইবানি তিনি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা বললেন, তিনি বললেন যে আপনি যে ধরনের মতামত প্রচার করছেন তার অনুসরণকারীরা নিঃসন্দেহে রাজাবাদশাদের কোপানলে পড়বে, অর্থাৎ আপনার এই আদর্শের বিষয়গুলো যারা শাসক রাজাবাদশা তারা কখনো এটাকে পছন্দ করে না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যের আরেকটি দিক। ইসলাম সবসময় ন্যায়সঙ্গত এবং মজলুম মানুষদের পক্ষে থাকে, কাজে যে সমস্ত শাসকেরা যারা মানুষের উপরে রাজত্ব প্রভুত্ব মানুষ হয়ে যারা মানুষের উপরে রবের আসনে বসে যান, সেই সমস্ত শাসক রাজাবাদশা তারা কখনো ইসলামকে অনুসরণ করেন না, পছন্দও করেন না। এবং যে কারণে মুসান্না ইবনে হারিসা শাইবানি তিনি বলছেন যে আপনি যে মতামত প্রচার করেছেন তার অনুসরণকারীরা নিঃসন্দেহে রাজাবাদশাদের কোপানলে পড়বে। এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে এই মুসান্না ইবনে হারিসা শাইবানি তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন, বেশ কিছু সময় পরে, অনেক লম্বা সময় পরে তিনি ইসলাম কবুল করেছেন, এবং আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তার খিলাফতকালে তিনি নিজেই আবু বকর সিদ্দিকের কাছে এসে সাক্ষাৎ করেন এবং অনুরোধ করেন যে আপনি যদি আমাদেরকে কিছু ব্যক্তি বা যোদ্ধা দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা এই পারস্য সাম্রাজ্য বিজয় করে ছাড়ব। অথচ যখন তিনি ইসলাম সম্পর্কে তার ধারণা স্পষ্ট ছিল না, সেই সময়ে তিনি তাদের ভয়ে ভীত ছিলেন এবং তিনি বলছিলেন যে আরব অঞ্চলে যদি আমরা এই ধরনের কাজ করি তাহলে হয়তো তাদের থেকে আপনাকে আমরা রক্ষা করতে পারি, কিন্তু পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই। অথচ এই একই ব্যক্তি ইসলাম গ্রহণের পর তিনি নিজে এসে আবু বকরকে বলছেন যে কিছু ব্যক্তি দিলে আমি পারস্য সাম্রাজ্যকে বিজয় করে ছাড়ব। সুতরাং এই পরিবর্তন ছিল একটিমাত্র কারণে, সেটা হচ্ছে যে তখন তিনি ছিলেন মুসলিম, ইমানের কারণে তার মানসিক অবস্থা পরিবর্তিত হয়ে গিয়েছিল। সুতরাং ইমান হচ্ছে সেই বিষয় যা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে পরিবর্তন করে দেয়। বিষয়টা আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি যে ফেরাউনের সেই জাদুকরদের মতো সকালে যারা ছিল কাফের তারা ফেরাউনের সঙ্গে দেন দরবার করছিল যে বিজয়ী হলে কি আমরা কী কী পুরস্কার পাবো, আপনার নৈকট্যপ্রাপ্ত লক্ষ্য হবো কিনা ইত্যাদি বিষয়, কিন্তু যখন তারা ইসলাম তাদের সামনে স্পষ্ট হয়ে গেল, তাদের অন্তরে ইমান প্রবেশ করলো, তারাই আবার ফেরাউনের বিরুদ্ধে গিয়ে সন্ধ্যায় শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেন এবং শুনে বললেন যে তুমি যা বলেছ সত্য বলেছ, কিন্তু বাস্তবে যে ব্যক্তি আল্লাহর দিন প্রচারে নেমেছে তার উপরে চতুর্দিক থেকে নির্যাতন নেমে এসেছে। সুতরাং ইসলাম হচ্ছে এমন একটি বিষয়, অর্থাৎ ইসলাম হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি দিন যার সুরক্ষা চতুর্দিক থেকেই করতে হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শুনিয়ে বললেন, আচ্ছা যদি পরিস্থিতি এমন হয় তাহলে তোমরা কী বলবে? কিছুদিন পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পারস্য সাম্রাজ্য তাদের ধন সম্পত্তিগুলোকে আমাদের হাতে দিয়ে দিবেন এবং তাদের মেয়েদেরকে আপনাদের স্ত্রী বানিয়ে দিবেন, তখন কি তোমরা মহান আল্লাহর প্রশংসা, তাসবি এবং পবিত্রতা বর্ণনা করবে? নুমান ইবনে শুরায়ক সে বলল যে পরিস্থিতি কি এমন হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি আয়াত তিলাওয়াত করে সেই স্থান থেকে চলে আসলেন এবং সেই আয়াতটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বললেন,
يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসেবে, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, এবং আল্লাহর অনুমতিতে তার দিকে আহ্বানকারী এক উজ্জ্বল প্রদীপ হিসেবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনার দিকে। পরবর্তী ঘটনা হিজরতের ঘটনা, এবং এটা শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনাই নয়, বরং পুরো মুসলিম উম্মার জন্য মহাগুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন বুখারী হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠিক দুপুরবেলায় তাদের বাড়ির দিকে আসছিলেন। দুপুরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ির কাপড় দিয়ে তার চেহারা ঢেকে আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই তিনি আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করতেন, সেই বাড়িতে নিয়মিতই যেতেন, সকালে অথবা সন্ধ্যার দিকে, বিকালের দিকে। কিন্তু সেই গ্রীষ্মের দুপুরে, আরবের গ্রীষ্মের দুপুর, সেই সময়টাতে লোকজন বিশ্রাম নেন, তারা কাজ থেকে বিরত থাকেন, অনেকে ঘুমিয়ে সময় কাটান। সাধারণত এই সময়ে লোকজন বাড়ি থেকে বের হন না। এরকম একটা সময়ে মক্কার পদঘাট এটা একেবারে খালি হয়ে যায়। এমন সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে আসছেন। এটা দেখে আবু বকর তিনি বললেন যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এই সময় এভাবে আসতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে প্রবেশ করার পরে বললেন, ঘরের লোকদেরকে সরিয়ে দাও, কিছু প্রয়োজনীয় জরুরি আলাপ রয়েছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমার দুই মেয়ে আসমা এবং আয়েশা ছাড়া আর কেউ নেই, আপনি সংকোচ ছাড়াই যা ইচ্ছা বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন, কদ উজিন আলী ফিল খুরুজি ওয়াল হিজরা, আমাকে অনুমতি দেওয়া হয়েছে বের হওয়ার এবং হিজরত করার। এই কথা শুনে আবু বকর সিদ্দিক তিনি প্রথম যা বললেন তা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আসসুহবা, ইয়া রাসূলুল্লাহ আমিও কি আপনার সঙ্গে যেতে পারবো, আমি কি আপনার সাথী হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ, তুমি আমার সাথী হতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এই দৃশ্য দেখছেন এবং তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি এর আগে কোনো দিন কোনো ব্যক্তিকে খুশিতে কাঁদতে দেখিনি। সেই দিন আমি আমার পিতাকে সর্বপ্রথম খুশিতে কাঁদতে দেখেছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই আবেগ আপ্লুত হয়েছিলেন যখন তিনি জানতে পারলেন যে এই সফরে তিনিই হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা ব্যক্তি সাথী। আবু বকর তিনি খুব ভালোভাবে জানতেন এই সফরের বিপদের মাত্রা কত বেশি, কতটা বিপদসংকুল এই সফর। যদি তারা ধরা পড়ে যেতেন তাহলে সর্বনিম্ন যে শাস্তি হতো সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, এবং কুরাইশেরা যে তাদের সর্বোচ্চ চেষ্টা করত তাদেরকে ধরার জন্য এটা একেবারে জানা কথাই ছিল। তাহলে কেন আবু বকর সিদ্দিক তিনি আনন্দে কেঁদে ফেলছিলেন? কারণ আবু বকর তিনি এই বাস্তবতা বুঝতে পেরেছিলেন যে এই দীর্ঘ সফরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল হিসেবে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একান্ত সাহচর্য লাভ করা, তার সহবতে থাকা, এর থেকে বড় সৌভাগ্য, এর থেকে বড় পাওয়া কোনো মানুষের জন্য আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একান্তে থাকার অর্থ হচ্ছে নবুয়তের ঝর্ণাধারা থেকে পান করা, সৌভাগ্য অর্জন করা, যে কারণে আবু বকর সিদ্দিক তিনি এত খুশি হয়েছিলেন। আবু বকর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটি উটকে প্রস্তুত করে রেখেছি। সুতরাং আবু বকর এই হিজরতের সফরের জন্য আগে থেকেই দুইটি উট প্রস্তুত করে রেখেছিলেন। আবদুল্লাহ ইবনে উরাইকাত নামে একজন অমুসলিম গাইডকেও তারা ভাড়া করে রেখেছিলেন, যার সঙ্গে আগে থেকে ঠিক করা ছিল যে তিন দিন পর গারে সাউর সেখানে তাদের সাক্ষাৎ হবে। নির্ধারিত রাতে আবু বকর সিদ্দিক তিনি ঘরের পেছনে দরজা দিয়ে বের হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা দুইজন রওনা হয়ে গেলেন। মক্কা থেকে মদিনার অবস্থান ছিল উত্তর দিকে, তারা মক্কা থেকে বের হলেন দক্ষিণ দিকে, সেখানে গিয়ে তারা গারে সাউর নামক গুহায় প্রবেশ করলেন। ওইদিকে মক্কায় সাথে সাথে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এবং কুরাইশরা তাদের সর্বশক্তি ব্যয় করছে তাদেরকে খুঁজে বের করার জন্য। আগে থেকে তারা এটা আজ করতে পেরেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করবেন, তিনি আর মক্কায় থাকবেন না। এরকম একটি পরিস্থিতিতে কী করা যায়, এই পরিকল্পনা করার জন্য কুফফার নেতৃবৃন্দ তাদের পরামর্শ সভা দারুন নাদওয়ায় তারা একত্রিত হয়েছিল। শয়তান সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং সে নিজেও সেই পরামর্শ সভায় মানুষের আকৃতি ধারণ করে, একজন বৃদ্ধ ব্যক্তির রূপ ধারণ করে পরামর্শে অংশগ্রহণ করেছিল। পরামর্শ চলছিল, সেখানে একজন ব্যক্তি পরামর্শ দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করা হোক, কারাগারে আটকে রাখা হোক যতক্ষণ না তিনি মৃত্যুবরণ করবেন। শয়তান বলল যে এটা কখনোই ঘটবে না, কারণ তার যারা অনুসারী তারা এসে আক্রমণ করে তাকে মুক্ত করে ছাড়িয়ে নিয়ে যাবেন, কাজে এটা কোনো ভালো সমাধান হতে পারে না। আরেকজন ব্যক্তি বুদ্ধি দিল যে তাকে তার ভূমি থেকে বের করে দেওয়া হোক, বহিষ্কার করে দেওয়া হোক। শয়তান বলল এটাও কোনো ভালো পরামর্শ নয়, কারণ তার কথা এত মিষ্টি মধুর, তার দাওয়াত এত মধুর, তিনি যেখানেই যাবেন সেখানেই গিয়েই তার অনুসারী জোগাড় করে নেবেন এবং তারা এসে তোমাদের উপর আক্রমণ করবে। শয়তান তাদেরকে তিরস্কার করছিল যে তোমরা কোনো ভালো বুদ্ধি পরামর্শ কেন করতে পারছো না। সেরকম একটি মুহূর্তে আবু জেহেল তার বক্তব্য পেশ করার সময় এলো এবং সে একটি প্রস্তাব দিল, এবং আবু জেহেল যে প্রস্তাব দিল সেটা শয়তানেরও পছন্দ হয়ে গেল। আবু জেহেল প্রস্তাব দিল কুরাইশদের মধ্য থেকে সব গোত্র থেকে শক্তিশালী শক্ত সমর্থ যুবকদেরকে একত্রিত করা হবে এবং তারা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করবে। কাজেই সমস্ত গোত্রের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার রক্তের দাগ লেগে যাবে। ফলে বনু হাশিম একা এতগুলো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিশোধ নেওয়ার সাহস কখনই পাবে না। শয়তান এই পরামর্শকে অনুমোদন করল, সে খুশি হয়ে বলল যে এটা ঠিক আছে, এটাই হচ্ছে উপযুক্ত মতামত, এটাই করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করে বলেছেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফিররা আপনাকে বন্দী করার জন্য কিংবা হত্যা করার জন্য কিংবা দেশ থেকে বহিষ্কার করার জন্য ষড়যন্ত্র করছিল। আল্লাহ সুবহান তাল্লাহ বলেছেন তারা চক্রান্ত করেছে, আর আল্লাহ সুবহান তাল্লাহ কৌশল অবলম্বন করেছেন এবং নিঃসন্দেহে আল্লাহ সুবহান তাল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক গোপনে রাতের অন্ধকারে তারা গারে সৌর সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। যখন তারা উভয়ে গুহার কাছে পৌঁছালেন, আবু বকর সিদ্দিক তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন একটু অপেক্ষা করুন, গুহার ভেতরে যদি কোনো কিছু থাকে তাহলে আমার সঙ্গে তার আগে মোকাবেলা হবে। আবু বকর সিদ্দিক তিনি গুহার ভেতরে প্রবেশ করলেন, সেখানে পরিষ্কার করলেন এবং দেখলেন যে কয়েকটি গর্ত রয়েছে, সেখান দিয়ে কোনো বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছু সেগুলো বের হয়ে আসার আশঙ্কা ছিল। ফলে আবু বকর তার পরনের কাপড়ের কিছু অংশ ছিঁড়ে সেই গর্তগুলো বন্ধ করলেন। দুটি গর্ত বাকি ছিল, সেগুলোতে পা চাপা দিয়ে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভেতরে আসার আহ্বান জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে প্রবেশ করলেন এবং তারা দুইজনে ছিলেন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়। রাসূলুল্লাহ তিনি আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এর মধ্যেই আবু বকর সিদ্দিক যে দুইটি গর্তে তার পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন তিনি অনুভব করতে পারলেন সেখানে কিছু একটা তাকে দংশন করছে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে মাথা রেখে তিনি ঘুমিয়ে আছেন। কাজেই আবু বকর এটা পছন্দ করছিলেন না যে তিনি নড়াচড়া করবেন আর এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যাক। অপরদিকে বিষাক্ত কোনো কিছু তাকে দংশন করছে, সেই বিষের কষ্টে তার চোখ অশ্রুসজল হয়ে উঠল এবং এমন একটি অবস্থায় তার চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা অশ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ল। তিনি জেগে উঠলেন, আবু বকরকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে? আবু বকর বললেন মনে হচ্ছে কিছু একটা আমাকে দংশন করেছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা থুতু নিয়ে দংশিত স্থানে লাগিয়ে দিলেন এবং বিষের যাতনা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, এই ঘটনাটিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নবী প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কুরাইশের তাদের সর্বোত্তর চেষ্টা করতে লাগলো তাদেরকে আটকানোর জন্য, ধরার জন্য। এমনকি যে পর্বত গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিলেন সেই গারে সাউরের একেবারে কাছেও তারা পৌঁছে গেল। এখানে উল্লেখ করা যেতে পারে যে মদিনার অবস্থান মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু গারে সাউর হচ্ছে মক্কা থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত দিকে। অর্থাৎ কাফেররা এমনভাবে চেষ্টা করছিল যে কোনো সম্ভাবনায় তারা বাদ রাখছিল না। সেই পর্বত গুহার কাছে পৌঁছানো অবস্থায় তারা এমন একটি মুহূর্তে এসে উপস্থিত হলো, ঠিক সেই গুহার মুখে এসে তারা অবস্থান করছিল যার ভেতরে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যদি একটিবার তারা নিচের দিকে তাকাতো তাহলে তারা তাদের দুজনকে দেখে ফেলত। এত সংকটময় একটি অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই পেরেশান ছিলেন স্বাভাবিকভাবেই। আবু বকর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা মাত্র একবার নিচের দিকে তাকায় তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমাদের দুইজনের সঙ্গে তৃতীয় একজন রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا.
যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তাকে সেই সময় সাহায্য করেছিলেন যখন কাফিররা তাকে বহিষ্কার করেছিল এবং তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন যখন তারা দুইজন গুহার ভিতরে ছিলেন এবং তিনি তার সঙ্গীকে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। তিনি বলেছিলেন চিন্তা করো না, পেরেশান হয়েও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিককে উপাধি দিয়েছেন সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজেই আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বা সাহাবি হিসেবে উল্লেখ করেছেন। ইজ ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম।
তখন আল্লাহ তার প্রতি তার প্রশান্তি বর্ষণ করলেন, সাকিনা নাজিল করলেন এবং তাকে এমন একটি সেনাবাহিনী দিয়ে সাহায্য করলেন যা তোমরা দেখতে পাওনি। এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সৈন্যবাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, শক্তিশালী করেছেন যাদেরকে তোমরা দেখতে পাওনি। আল্লাহর এই সৈন্যবাহিনী কারা? আল্লাহ আলম কিছু বর্ণায় রয়েছে যে মাকড়সা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন, কিছু বর্ণায় কবুতরের কথা রয়েছে যদিও সেটা দুর্বল বর্ণনা। মাকড়সা সেই গুহার মুখে এমনভাবে জাল তৈরি করে রেখেছিল যে মনে হচ্ছিল কেউ এর ভেতরে প্রবেশ করেনি। স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি যদি গুহার মধ্যে প্রবেশ করে থাকে তাহলে সেখানে মাকড়সার জাল থাকার কথা নয়। মাকড়সার জাল এতটাই দুর্বল সামান্য বাতাসেই অনেক সময় সেটা ছিঁড়ে যায়। সেই গুহার মুখে দাঁড়িয়ে কুরাইশদের একজন ব্যক্তি বলছিল যে চলো আমরা গুহার ভেতরে প্রবেশ করে দেখি। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি এই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দেয়, কারণ খুব স্বাভাবিকভাবে যদি কেউ ভেতরে প্রবেশ করতো তাহলে গুহার মুখে অক্ষত অবস্থায় এই মাকড়সার জালগুলো বজায় থাকতো না, ফলে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। সুবহানাল্লাহ, এখানে যদি একটি কংক্রিটের দেয়াল থাকতো সেই দেয়াল ভেঙেও হয়তো তারা ভেতরে দেখার প্রয়োজনীয়তা অনুভব করতো, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ এই দুর্বল মাকড়সার জাল দিয়ে সেই গুহার মুখটাকে নিরাপদ করে দিলেন। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহর কুদরত এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহর কৌশল। আল্লাহ সুবহানাল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী। কাজেই আল্লাহ সুবহানাল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো কিছুকেই তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন। পানি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, মশার কারণে নমরুদের মৃত্যু হয়েছে, মাটি কারণকে গিলে ফেলেছে, বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, বজ্রপাতের মাধ্যমে সামুদের ধ্বংস হয়েছে। কাজে এই সব কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত। এর বিপরীতে যারা পার্থিব অস্ত্রশস্ত্রের বড়াই করে তাদের মনে রাখা উচিত, আল্লাহর বিপরীতে তাদের এই পার্থিব শক্তির কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না, কারো কোনো ধারণা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকর সিদ্দিক তারা সেই গুহায় অবস্থান করেছিলেন। এভাবে এক দুই করে তিন দিন অতিক্রান্ত হয়ে গেল। তিন দিন পর পূর্বে নির্ধারিত চুক্তি অনুসারে তাদের গাইড হিসেবে আবদুল্লাহ ইবনে উরাইকে তিনি আসলেন। তাহলে এই তিন দিন যেখানে তারা গুহায় ছিলেন সেই সময় তারা কিভাবে ছিলেন, কি আহার করেছেন? আমর বিন ফুহেরা নামক একজন রাখাল, যিনি একসময় মক্কার প্রথম দিকে ইসলাম কবুলকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম এবং ইসলাম গ্রহণ করার কারণে তাকে নির্যাতন করা হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে তার কাজে সহযোগিতা করতেন, আবু বকরের পশুগুলোকে তিনি চড়াতেন এবং সেই পশুগুলোকে দেখাশোনার ভান করে তিনি সেই গুহার সামনে দিয়ে অতিক্রম করে যেতেন। যেহেতু তিনি রাখাল হিসেবে পরিচিত ছিলেন ফলে লোকেরা তাকে সন্দেহ করতো না। আসমা আবু বকর রাদিয়াল্লাহু আনহার কন্যা, তিনি তাদের জন্য খাবার পাঠাতেন এবং আবু বকরের পরিবার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা উল্লেখ করেছি যে তাকে জাতুন নিকাতাইন উপাধি দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সেই সম্পর্কিত ঘটনা ছিল যে এই হিজরতের ঘটনা। আবু বকরের ছেলে আবদুল্লাহ তিনি সারাদিন মক্কায় অবস্থান করতেন এবং খবর সংগ্রহ করতেন, কাফিরদের তথ্যগুলো সংগ্রহ করে তিনি রাতের বেলায় সেগুলো গুহায় এসে পৌঁছে দিতেন এবং রাত শেষ হওয়ার আগেই তিনি আবার মক্কায় ফেরত চলে আসতেন। মরুভূমির লোকেরা পায়ের ছাপ দেখে মানুষের অবস্থান চিহ্নিত করে ফেলতে খুবই দক্ষ ছিল, এই কাজে তাদের পারদর্শিতা ছিল। কাজেই আবদুল্লাহ তিনি খুব কৌশলে এই কাজটি করতেন। রাত শেষ হওয়ার আগে আগেই যখন তিনি আবার মক্কায় ফেরত আসতেন সেই অবস্থায় ভোরের দিকে আমর ইবনে ফুহাইরা আবার তার ছাগল এবং ভেড়ার পালগুলো কিনে বের হতেন এবং যেই পথ দিয়ে আবদুল্লাহ এসেছেন সেই পথের উপর দিয়ে তিনি ছাগল ভেড়াগুলোকে চালিয়ে দিতেন, ফলে এগুলোকে চিহ্নিত করার আর কোনো সুযোগ থাকতো না। কাজেই এখান থেকে লক্ষণীয় হচ্ছে যে এই কাজটি ছিল খুবই পরিকল্পিত কাজ। 3 দিন পর আবদুল্লাহ ইবনে উরাইকাত তিনি আসলেন এবং তার সঙ্গে 2টি উট ছিল, যেই 2টি উটকে আবু বকর সিদ্দিক অনেক আগে থেকে প্রস্তুত করছিলেন, গাছের পাতা খাওয়াচ্ছিলেন, তাদেরকে শক্তিশালী করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা মদিনার দিকে যাত্রা করার যে প্রচলিত রাস্তা, পরিচিত পথ, সেই পথে না গিয়ে ভিন্ন একটি পথ ধরে তারা অগ্রসর হতে লাগলেন। একেবারে সমুদ্র উপকূলবর্তী যেই রাস্তা, যেই পথে সাধারণত কেউ মদিনায়, যেই পথে লোকেরা মদিনায় যান না, সেই রাস্তা অবলম্বন করে তারা মদিনার দিকে যেতে থাকলেন। এবং এই অপরিচিত রাস্তা ধরে মদিনায় পৌঁছানোর কাজটি গাইড ছাড়া একা একা করা সম্ভব ছিল না। আবদুল ইবনে উরাইকাত তাদেরকে সেই পথ দেখিয়ে তিনি নিয়ে যাচ্ছিলেন। রাতের বেলা তারা ভ্রমণ করতেন এবং দিনের বেলায় তারা বিশ্রাম গ্রহণ করতেন। গ্রীষ্মের গরমে নিঃসন্দেহে সেই সফর ছিল খুবই কষ্টকর একটি সফর। অপরদিকে মদিনার লোকেরা তারা অপেক্ষায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য। তারা প্রতিদিন সকালবেলায় বের হয়ে যেত, অপেক্ষায় থাকত এবং যখন সূর্য তার আলো ছড়াতে ছড়াতে উত্তাপ বৃদ্ধি পেত, রোদের তেজ বেড়ে গেলে এরকম একটি সময় তারা আবার ফেরত চলে আসত। তার অপেক্ষায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। সুবহানাল্লাহ, কাঙ্ক্ষিত ব্যক্তি, প্রিয় মানুষের জন্য অপেক্ষার মধ্যেও একটি স্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে। মদিনার মানুষেরা আগ্রহের সঙ্গে অপেক্ষায় ছিলেন কখন আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখন আমরা দেখব সেই মহান মুহূর্তকে। এমনই একটি দিনে দূর দিগন্তে দুইজন ব্যক্তিকে দেখা গেল যারা ধপ ধপে সাদা পোশাক পরে মদিনার দিকে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা মদিনার পাহাড় এবং মরুভূমিকে পেছনে রেখে ধপধপে সাদা পোশাকে আসছেন মদিনার দিকে। হিজরতের সেই সময়ে পথিমধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর। তিনি একটি ব্যবসায়িক সফর থেকে আসছিলেন এবং সেই সফর থেকে আসার সময় তিনি তাদের সঙ্গে যখন সাক্ষাৎ লাভ করেন, তিনি তাদেরকে একজোড়া নতুন সাদা পোশাক দান করেন এবং সেই পোশাকেই তারা মদিনায় প্রবেশ করছিলেন। একজন ইহুদি খেজুর গাছের চূড়ায় অবস্থান করে এই দৃশ্য দেখছিল এবং সে এটা দেখে নিজেকে আর সম্বরণ করতে না পেরে চিৎকার করে বলে উঠল, হে আরবেরা, তোমরা যাদের জন্য অপেক্ষায় ছিলে তারা চলে এসেছেন। এবং এই ঘোষণা শোনা মাত্র মদিনার লোকেরা তড়িঘড়ি করে তাদের অস্ত্রগুলো নিয়ে সারি বেঁধে বের হয়ে আসলো। অস্ত্র হাতে অভ্যর্থনা জানানোই ছিল তাদের রীতি। বাঁধ ভাঙা আনন্দ ছড়িয়ে পড়ল চতুর্দিকে।
البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع
أنس بن مالك رضي الله عنه تني বলছেন মদিনার 2টি দিন আমি দেখেছি। একটি দিন ছিল শ্রেষ্ঠ দিন, সবচেয়ে আনন্দের দিন, আরেকটি দিন ছিল সবচেয়ে দুঃখের দিন, সবচেয়ে অন্ধকার দিন। সবচেয়ে আনন্দের আলোকিত দিনটি ছিল যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় এসেছিলেন, এবং সবচেয়ে অন্ধকার, সবচেয়ে দুঃখের দিন ছিল যেদিন তিনি তার রবের কাছে ফেরত যান, তিনি মৃত্যুবরণ করেন। লোকেরা চতুর্দিক থেকে, নারী পুরুষ শিশু সবাই এসে একত্রিত হতে থাকলো। আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চতুর্দিক থেকে ঘিরে ফেললো। খুব অল্প কিছু মানুষ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন, বেশিরভাগ লোকেরাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখেনি, তাকে চিনতেন না। এবং দুইজনের মধ্যে যেহেতু আবু বকর সিদ্দিককে দেখে কিছুটা বয়স্ক মনে হতো, ফলে আবু বকরকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে তার সঙ্গে তারা মুসাফা করতে লাগলেন, হাত মিলাতে লাগলেন। তারা দুইজন ছায়ার মধ্যে দাঁড়ানো ছিলেন। কিছু সময় পরে যখন ছায়া সরে গেল, তখন আবু বকর সিদ্দিক তিনি একটি চাদর বা কাপড় টানিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছায়া দিচ্ছিলেন। তখন মদিনার লোকেরা স্পষ্টতই বুঝতে পারল দুইজনের মধ্যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করছিলেন, তাকে ছায়া দিচ্ছিলেন। আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সম্পর্কটা ছিল সত্যি অসাধারণ। একদিকে তারা ঘনিষ্ঠ সাথী, সাহাবি, বন্ধু, আবার পাশাপাশি আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক বা তার খাদেমও ছিলেন। সাহাবা ইকরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করে তার সরাসরি খেদমত করে যে উচ্চ মর্যাদা লাভ করেছেন, যে মহাসৌভাগ্য লাভ করেছেন, সেই সুযোগ আমরা কখনোই পাব না। তবে আমরাও যদি আমাদের অবস্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই এটা হবে তার প্রতি আমাদের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ এবং এর জন্য তিনি আমাদেরকেও ভালোবাসবেন। হিজরতের এই সফর থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় দেখা জরুরি। প্রথমত, পুরো বর্ণনায় যে বিষয়টি ফুটে ওঠে সেটা হচ্ছে পরিকল্পনার দিকটি। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে ইসলামী কাজগুলোতে পরিকল্পনার বেশ অভাব আমরা দেখতে পাই। অথচ হিজরতের ঘটনার সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে একটি হচ্ছে পরিকল্পনা। যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে এসেছিলেন একটি অস্বাভাবিক সময়ে, যে সময় মক্কার পথঘাট খালি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় তিনি চাদর দিয়ে তার চেহারা আবৃত করে যাচ্ছিলেন এবং ঘরে প্রবেশ করেও তিনি গোপনীয়তা অবলম্বন করার চেষ্টা করছিলেন। তিনি বলেছিলেন যে ঘরের লোকদেরকে এখান থেকে বের করে দাও। এবং রাতে যখন তারা রওনা হয়ে গেলেন, সেরকম সময় আবু বকর তার বাড়ির পেছনে দরজা দিয়ে বের হলেন। কাজেই পুরো জিনিসটা ছিল একেবারে গোপন। এবং সফরের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা ঢেকে রাখতেন। অধিকাংশ কথা বলার কাজগুলো কোনো ব্যক্তি আসলে এই কাজটি করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং ফলে তারা ধরে নিতেন যে আবু বকরই হচ্ছেন এই দুজনের মধ্যে মুরব্বী ব্যক্তি, প্রধান ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোমার সঙ্গে থাকা এই ব্যক্তি কে, আবু বকর বলতেন ইনি আমার পথ প্রদর্শক, ইনি আমাকে পথ দেখাচ্ছেন। মানুষ ধরে নিত যে মরুভূমিতে মানুষ চলতে ফিরতে গেলে যে পথ প্রদর্শক বা গাইডের প্রয়োজন হয়, ইনি হচ্ছেন সেই কাজ করা একজন ব্যক্তি। অথচ আবু বকর বুঝাতেন ভিন্ন কিছু। আবু বকর বুঝাতেন এই ব্যক্তি তাকে পথ দেখাচ্ছেন এবং সেই পথ হচ্ছে জান্নাতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের পথ দেখাচ্ছেন। হিজরতের এই কাজে আসমা তিনি খাবার পৌঁছে দিয়েছেন। আবদুল্লাহ আবু বকরের পুত্র, তিনি সারাদিন মক্কায় থেকে তথ্য সংগ্রহ করে গোপনে রাতে গারে সাউর সেখানে গিয়ে তথ্যগুলো পৌঁছে দিতেন। আমর ইবনে ফুহাইরা ট্রুপাল নিয়ে পৌঁছে দিতেন সেখানে এবং খাদ্য হিসেবে দুধ সরবরাহ করতেন এবং আবদুল্লাহর পায়ের ছাপকে তিনি মুছে দিতেন। আবদুল্লাহ ইবনে উরাইকেত তিনি এই সফরে পথ প্রদর্শক বা গাইড হিসেবে কাজ করেছেন। কাজে এই প্রত্যেকটি অংশ ছিল বেশ আগে থেকেই পরিকল্পিত। একজন অমুসলিম ব্যক্তি, অমুসলিম গাইড, তার কাছ থেকে সহযোগিতা নেওয়ার ব্যাপারে শাইখ আব্দুল করিম জাইদান তিনি বলেছেন, সাধারণ নিয়ম হচ্ছে এর অনুমতি নেই, তবে কয়েকটি শর্ত সাপেক্ষে এটা বৈধ, এটা জায়েজ। এক নম্বর হচ্ছে কোনো বিশেষ প্রয়োজন, জরুরি প্রয়োজন দেখা দিলে সেই ক্ষেত্রে এটা বৈধ। দুই নম্বর বিষয়, এই সাহায্য গ্রহণের ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কাটছাট করা বা সমঝোতা করা যাবে না। তিন নম্বর, সেই অমুসলিম ব্যক্তিকে বিশ্বস্ত হতে হবে। চার নম্বর শর্ত হচ্ছে যে সেই অমুসলিমের কাছ থেকে সাহায্য গ্রহণের ক্ষেত্রে বিষয়টি যেন এমন না হয় যে মুসলিমদের মধ্যে কোনো সন্দেহের উদ্রেক হয়। উলামায়ে কেরাম এই প্রসঙ্গে আরেকটি শর্ত যোগ করেছেন এবং সেটা হচ্ছে যে সেই অমুসলিম ব্যক্তি যেন মুসলিমদের উপরে কর্তৃত্বের কোনো অবস্থানে না থাকে, সুতরাং প্রাধান্য থাকবে মুসলিমদের। এবারে আমরা হিজরতের ঘটনাটিকে তিনটি শিক্ষাকে উল্লেখ করব। প্রথমত পরিকল্পনার দিকটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সূক্ষ্ম পরিকল্পনা করে এই কাজকে অগ্রসর করেছেন। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, আল্লাহ নবী, এবং কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দিবেন এই অঙ্গীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষদের কাছ থেকে, শত্রুদের কাছ থেকে রক্ষা করবেন। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতা অবলম্বন করেছেন এবং এই সতর্কতা অবলম্বন হচ্ছে আমাদের জন্য শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সতর্কতা অবলম্বন করে উম্মাহকে শিক্ষা দিয়ে গেছেন যে এটাই হচ্ছে আমার সুন্নাহ, আমার পথ এবং পদ্ধতি। কাজেই যারা সতর্কতা অবলম্বন করলো না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খেলাফ কাজ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর এই বিশ্বজগৎ কীভাবে পরিচালিত হবে সেই জন্য কিছু নির্ধারিত নির্দিষ্ট নিয়মকেও ঠিক করে রেখেছেন। এবং এই সমস্ত নিয়মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, যে তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন দেখতে পাবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, হাইড্রোজেন এবং অক্সিজেন একটি নির্দিষ্ট অনুপাতে এসে যুক্ত হলে সেখানে আমরা পানি পাই। অক্সিজেনের বদলে যদি নাইট্রোজেন নিয়ে আসা হয় বা অন্য কোনো জিনিস নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আর পানি পাওয়া যাবে না, ভিন্ন কিছু পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তিগত, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয় জীবন এগুলোকে পরিচালনা করার জন্য কিছু নিয়ম নির্ধারিত করে দিয়েছেন। মুসলিম কিংবা অমুসলিম, মুমিন কিংবা কাফের, কারোর জন্যই সাধারণভাবে এই নিয়মগুলোর কোনো পরিবর্তন ঘটে না। যেমন আমরা দেখতে পাই, একজন কাফিরকে যেভাবে তার রিজিক তালাশ করতে হয়, কাজে বের হতে হয় খাদ্য উপার্জন করার জন্য, ঠিক একইভাবে একজন মুসলিমকেও তার জীবিকা তালাশ করতে হয়। একজন ব্যক্তি মুসলিম বলেই সেটা ধারণা করতে পারে না যে সে কেবলমাত্র ঘরে বসে থাকবে আর আসমান থেকে তার জন্য একের পরে খাবার, সোনা, রূপা এগুলো একের পরে আসতে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নয়। মানুষ কিংবা পশু পাখি প্রত্যেককেই তাদের খাদ্যের জন্য, জীবিকার জন্য পরিশ্রম করতে হয়। একই রকমভাবে যে কোনো কাজ বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা জরুরি, সতর্কতা অবলম্বন করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ম। আমি মুসলিম বলেই আমি এক্সট্রা কোনো সুবিধা পাবো, এই আশায় বসে থেকে কোনো পরিকল্পনা গ্রহণ করব না, সতর্কতা অবলম্বন করব না, আর বিপদের সময় আশা করব যে মুসলিম হিসেবেই আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবেন, এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের বিরুদ্ধে। দুই নম্বর বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আগাম প্রস্তুতি গ্রহণ করা, অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এটা নিশ্চিত ছিলেন না যে আসলেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করবেন কিনা। অথচ আবু বকর বহু আগে থেকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। তিনি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছেন, দুইটি উট সংগ্রহ করেছেন এবং কয়েক মাস আগে থেকে তাদের জন্য বিশেষ খাবার খাওয়াচ্ছিলেন, সেই কাজে তিনি অর্থ খরচ করেছেন। কাজেই যে কোনো বিষয়ে যদি আমরা ধারণা করি যে কোনো মুহূর্তে নির্দেশ আসতে পারে, সেই ক্ষেত্রে সেই নির্দেশকে বাস্তবায়নের জন্য অনেক আগে থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেরি করব, প্রস্তুতি নিব না, আর যখন সেই মুহূর্তটি সামনে চলে আসবে তখন আমরা বলবো যে আসলে আমার তো কোনো প্রস্তুতি নেই, আমি এটা করতে পারিনি, এই কাজটি আমার করা হয়নি। সেই ক্ষেত্রে এই অজুহাতগুলো, এগুলো হচ্ছে মুনাফিকদের কাজ, এবং এই ধরনের প্রস্তুতি না নিয়ে শুধুমাত্র মিথ্যে আশায় বসে থাকা, এটা মুনাফিকদের লক্ষণ। এবং অনেকগুলো কারণের মধ্যে যে একটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে তার দিনের কাজ করাতে পছন্দ করেন না, সেটা হলো আমাদের এই প্রস্তুতিহীনতা। তাওবুক যুদ্ধের সময় যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাই তাওবুক যুদ্ধের আগে, তাওবুকের সেই যুদ্ধে দীর্ঘ যাত্রার প্রয়োজন ছিল, এবং তার ঠিক আগে আগে এসে মুনাফিকরা বলল যে আমার বিভিন্ন অজুহাত রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে, ইত্যাদি কারণে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, আমি বের হতে পারিনি, আমি অপ্রস্তুত, আমি বের হতে পারছি না। এবং সেই মুহূর্তে বাস্তবে সেই অজুহাতগুলো শুনতে মনে হচ্ছিল যে এটা তো আসলে উপযুক্ত, ন্যায়সঙ্গত একটি কারণ, এবং যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সেই কারণগুলোকে বৈধ কারণ হিসেবে গ্রহণ করে তাদেরকে ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে আয়াত নাজিল করে তাকে জানিয়ে দিলেন, আফা আল্লাহু আনকা লিমা আজিনতা লাহুম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, কেন আপনি তাদেরকে অব্যাহতি দিলেন, কেন আপনি তাদেরকে রেহাই দিলেন। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দা, যদি তাদের সত্যি বের হওয়ার ইচ্ছা থাকতো, পরিকল্পনা থাকতো, তাহলে তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করতো, কিন্তু তাদের বের হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয় ছিল, এবং এটাই হচ্ছে মুনাফিকদের প্রাপ্য। কাজেই আমরা যদি মুসলিম হয়ে থাকি আমাদেরকে সব মুহূর্তেই প্রস্তুত থাকতে হবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে গোপনীয়তা টিকতি। হিজরতের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল গোপনে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ ছিল গোপনীয়তার চাদরে ঢাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রকাশ্য কাজও করেছেন এবং গোপনভাবেও ইসলামের কাজকে সামনে অগ্রসর করেছেন, এবং দাওয়ার জন্য এর উভয়ের সমন্বয় খুবই জরুরি, কারণ সবসময় পরিস্থিতি একই ধরনের থাকে না, সবসময় পরিস্থিতি অনুকূল থাকে না, কখনও কিছু পরিস্থিতি থাকে ভালো, কিছু পরিস্থিতি থাকে কঠিন প্রতিকূল, কখনও কখনও নেমে আসে কঠিন জুলুম অত্যাচার এবং ফিতনা ফাসাদ, এগুলো চতুর্দিকে ছেড়ে যায়। এ প্রসঙ্গে একজন আলেম তিনি ফিতনার হাদিসগুলো উল্লেখ করে বলেছেন, ফিতনের হাদিসগুলোকে যদি আমরা দেখি তাহলে এই গোপনীয়তা অবলম্বন করার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। যেমন দাজ্জালের হাদিস, সেখানে যে অংশ উল্লেখ করা হয়েছে, যারা আল মাহদির হাতে বায়াত গ্রহণ করবেন, মাত্র 300 জন ব্যক্তি বায়াত গ্রহণ করবেন, তিনি এই হাদিসটি উল্লেখ করে বলেছেন যে সম্ভবত এই 300 জনের যে বায়াত, এটা হবে একটি গোপন বায়াত, অন্যথায় পুরো মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ থাকার কথা, বহু মানুষ রয়েছেন যারা মাহদির হাতে সেই মুহূর্তে বায়াত করতে চাইবেন, কিন্তু কেন শেষ পর্যন্ত মাত্র 300 জন বায়াত করবেন। এবং সেই সময়টার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করে বলেছেন, যখন বাহিনী থাকবে ইয়েমেনে, শামে এবং ইরাকে, কাজে এই বিষয়গুলো একটি ধারণা প্রদান করে যে সেই মুহূর্তে অনেক কাজ হতে থাকবে যেগুলো হবে সাধারণভাবে, যে কাজগুলো প্রকাশ্য বা পাবলিক হবে না, বরং এমন কিছু মানুষ সংঘবদ্ধভাবে কাজ করতে থাকবেন যারা আল্লাহ দিনের জন্য স্যাক্রিফাইস করতে রাজি, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য রাজি, এবং এই কাজের জন্য তারা সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ। তারা হবেন সেই আহলুল কাহাফের মতো, যারা ফিতনা থেকে বাঁচতে নিজেদের ইমানকে রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন। এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে, ঠিক দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সেই সূরাকে পাঠ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেখানেও সেই যুবকদের কথা এসেছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ত্যাগ স্বীকার করতে রাজি, এবং নিজেদের ইমানকে রক্ষা করার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য তারা আশ্রয় নিয়েছেন সেই গুহাতে। কাজেই দুটিই সুন্নাহ, প্রকাশ্য কাজ করাও সুন্নাহ, এবং উপযুক্ত পরিবেশে ভালো মন্দ বিচার করে গোপনভাবে কাজ করা, এটাও সুন্নাহ। শয়তান তার পরিকল্পনা নিয়ে আসে তার অনুসারীদেরকে নিয়ে সেই মুসলিমদের জন্য পরিস্থিতিকে সংকটময় করে তোলে, কাজেই সেই রকম পরিস্থিতির বিপরীতেও যে ঔষধ রয়েছে সেই ঔষধ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন ছিল না শয়তানকে বানানোর, কিন্তু তিনি শয়তানকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যে, এবং সেটা হচ্ছে আমাদের দুনিয়ার জীবনকে পরীক্ষা করার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, তিনি আমাদেরকে ভালো মন্দ অনুকূল প্রতিকূল সব রকম পরিস্থিতির মধ্যে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে খারাপ এবং ভালো এই রকম পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করে থাকি। কাজেই উপযুক্ত পরিস্থিতিতে শয়তানের কূট পরিকল্পনা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য অনেক ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করা, এটাও হিজরতের একটি বড় শিক্ষা। আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে এসেছি, এবং এই অংশে আমরা দেখার চেষ্টা করব হিজরতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মানসিক অবস্থা, সাহাবা ইকরাম তাদের মানসিক অবস্থা কেমন ছিল। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা উভয়ে মদিনায় চলে আসলেন, সেখানে তারা সেটেল হয়ে গেলেন, একের পর এক সাহাবা ইকরাম তাদের ঢল আসতে থাকলো, মক্কা থেকে বের হয়ে তারা মদিনায় চলে আসতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ত্যাগ করছিলেন, মক্কা থেকে বের হওয়ার ঠিক আগে তিনি হাজওয়ারা নামক একটি স্থানে দাঁড়ালেন, এবং সেখান থেকে তিনি দেখছিলেন, মক্কার দিকে তাকিয়ে দৃষ্টি দিলেন, এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নাকি লা খাইরু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, ولولا أني أخرجت منك ما خرجت. আল্লাহর কসম, তুমি শ্রেষ্ঠতম এবং আল্লাহর কাছে প্রিয়তম স্থান। আল্লাহর জমিনগুলোর মধ্যে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং এখানকার লোকেরা যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, আল্লাহর জমিনগুলোর মধ্যে আল্লাহর চোখে তুমি সবচেয়ে প্রিয়। মক্কা, যেখানে হারাম শরীফ অবস্থিত, বাইতুল্লাহ, কাবা, এই স্থানগুলোকে ছেড়ে যাওয়া এটা কোনো সহজ কাজ নয়। মক্কা পৃথিবীর সেরা স্থান, এখানে কাবা অবস্থিত। একজন মুমিন ব্যক্তি যখন কাবা তওয়াফ করেন, তখন খুবই উৎফুল্ল অবস্থায় থাকেন, তার মনে আনন্দ বিরাজ করে। যখন সে এর থেকে দূরত্ব অবলম্বন করেন, তখন এই স্থানের প্রতি একটি আসক্তি সৃষ্টি হয়ে যায়, মনের মধ্যে একটি ব্যাকুলতা সৃষ্টি হয়। মুমিনদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বরকতে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি হাজর এবং ইসমাইল আলাইহিসসালামকে রেখে সেই স্থান থেকে চলে আসছিলেন, সেই সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষের অন্তরগুলোকে এর প্রতি ঝুঁকিয়ে দেন, ভালোবাসা সৃষ্টি করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করে বলেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, যে তুমি মানুষের অন্তরকে এর প্রতি আকৃষ্ট করে দাও। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতে আজও পর্যন্ত প্রতিটি মুসলিমের হৃদয় কাবার সঙ্গে, মক্কার সঙ্গে জুড়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা নির্মাণ করেছিলেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন ঘোষণা দেওয়ার জন্য, হজের ঘোষণা প্রচার করার জন্য, আহ্বান করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ধুধু মরুভূমিতে, নির্জন মরুভূমিতে ডাকিয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে এইরকম স্থানে কে আমার ডাক শুনবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বস্ত করলেন, তোমার দায়িত্ব হচ্ছে আহ্বান করা এবং আমার দায়িত্ব হচ্ছে সেটাকে পৌঁছে দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালামের সেই ডাক কোটি কোটি মুসলিমদের কাছে বিশ্বজুড়ে পৌঁছে গেছে। হিজরতের পর মুহাজির সাহাবায়ে কেরামের মন মক্কার জন্য খুবই টানতে লাগলো। অপরদিকে মদিনাও খুব একটা ভালো জায়গা ছিল না, এই অর্থে যে মক্কা এবং মদিনার আবহাওয়া কিছুটা ভিন্ন রকমের। একই আরব ভূমিতে অবস্থিত হলেও মক্কা এবং মদিনার আবহাওয়া কিছুটা ভিন্ন রকমের, ফলে সেই নতুন পরিবেশে নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও বেশ কিছুটা কঠিন। মদিনায় কিছু নিচু অঞ্চল ছিল যেখানে পানি জমার পড়ে থাকতো এবং বৃষ্টি বা বন্যার পানিগুলো সেখানে জমে থাকতো, ফলে সেই জমার পাথা পানি থেকে নানা ধরনের কিছু রোগ ব্যাধি ছড়িয়ে পড়তো। মদিনার লোকেরা সেই পরিবেশে থাকতে থাকতে তারা সেগুলোর সঙ্গে অভ্যস্ত ছিল, কিন্তু বাইরে থেকে এসে যারা সেখানে থাকার চেষ্টা করতো তাদের জন্য পরিস্থিতি ছিল কিছুটা কঠিন, ফলে তারা সেখানে এসে কিছুটা অসুস্থ হয়ে পড়লেন। এবং তাদের অবস্থাটা যদি আমরা চিন্তা করি, একদিকে তারা ঘরবাড়ি ছেড়ে এসেছেন, তাদের পরিবার ছেড়ে এসেছেন, পরিচিত পরিবেশ ছেড়ে চলে এসেছেন, তারা হোমসিক ফিল করছেন, এবং সেই মানসিক পিছু টানের বিপরীতে এখানে এসে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, সেখানে এসে অসুস্থ হয়ে যাওয়া খুবই কষ্টকর একটা পরিস্থিতি ছিল। এবং যারা আধুনিক বিশেষজ্ঞ তারা বলেছেন যে মদিনায় সাহাবায়ে কেরাম যে রোগে আক্রান্ত হয়েছিলেন সেটা পানিবাহিত রোগ হতে পারে, সম্ভবত সেটা ছিল ম্যালেরিয়া, কারণ জোয়ার বাঁধা পানি থেকে এই ধরনের রোগের বিস্তার ঘটে থাকে। আল্লাহ আলম, সিরাতের কিতাবগুলোতে শুধুমাত্র জ্বরের কথাই উল্লেখ করা হয়েছে, নির্ধারিতভাবে কোনো রোগের নাম সেখানে উল্লেখ নেই। এবং সেই সময় আবু বকর সিদ্দিক তিনি অসুস্থ হয়ে যান, বিলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে যান, আমর ইবনে ফুহাইরা তারা অসুস্থ ছিলেন, বেশিরভাগ সাহাবায়ে কেরাম তারা অসুস্থ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন, তিনি সুস্থ অবস্থায় ছিলেন। আবু বকর, বিলাল, আমর ইবনে ফুহাইরা তারা একই কামরায় অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী তাকে বললেন যে তুমি গিয়ে তাদেরকে দেখে আসো তাদের অবস্থা কী। তারা অসুস্থ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি গিয়ে তাদের সেবা করো, তাদের খেদমত করো, এবং তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান নাজিল করেননি। আয়েশা গিয়ে সরাসরি তার পিতাজি ও কামরায় অবস্থান করছিলেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং প্রশ্ন করলেন, আব্বাজান, আপনি কেমন বোধ করছেন? আবু বকর জ্বরের ঘরে তিনি প্রলাপক ছিলেন এবং তিনি বলছিলেন, কুল্লুম রি ইন মুসবিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না আলিহি। আবু বকর বলছিলেন, প্রত্যেকেই নিজ পরিবারের সঙ্গে সুখী আনন্দে বিভোর, অথচ ভেবে দেখে না যে মৃত্যু তার জুতার ফিতা থেকেও অধিক নিকটে। সে বলছেন যে আমার পিতা নিজেই বুঝতে পারছিলেন না যে তিনি কী বলছিলেন, জ্বরের প্রকোপ এত বেশি ছিল যে তিনি আসলে জ্বরের ঘরে এই কথাগুলো বলছিলেন। আয়েশা বিলালকে দেখলেন, বিলাল কখনো কখনো সংজ্ঞাহীন হয়ে যাচ্ছিলেন জ্বরের কারণে, আবার কখনো তার চেতনা ফেরত আসছিল, এবং যখনই তার চেতনা ফেরত আসছিল তিনি উঠে বসছিলেন এবং উঠে বসে এই কবিতাগুলো আবৃত্তি করছিলেন। বিলাল বলছিলেন, হায়, যদি আমি জানতাম যে কখনো আমি আবার মক্কার প্রান্তরে রাত কাটাতে পারবো, যেখানে আমার চারপাশে থাকবে ইখিজির এবং জালিল ঘাস, হায় যদি আমি জানতাম কখনো সেই মাজিন্নার ঝর্ণার ধারে যেতে পারবো কিনা, কিংবা সেই শামা এবং তুফাইল পাহাড় আমি দেখতে পারবো কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমর ইবনে ফুহাইরাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন বোধ করছেন? আমর ইবনে ফুহাইরা তিনি বললেন যে মৃত্যুর স্বাদ পাওয়ার আগেই আমি একে দেখে ফেলেছি, ভীত ব্যক্তিরাও একসময় মৃত্যুবরণ করবে। কাজে এই কঠিন অবস্থা, তাদের এই অসুস্থ মানসিক পীড়াগ্রস্ত অবস্থা দেখে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের শারীরিক অবস্থা বলে ফেললেন। শারীরিক অবস্থা বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের কষ্ট অনুভব করে কেঁদে ফেললেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সাহাবায়ে কেরাম তারা কষ্ট করে তাদের পরিচিত পরিবেশ, আত্মীয় স্বজন, ঘর বাড়ি সব কিছু ছেড়ে এই নতুন স্থানে এসে অবস্থান করছেন আল্লাহর দিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং দোয়া করে তিনি বললেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কা আও আশাদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি তাদের অন্তরে মদিনার জন্য ভালোবাসা সৃষ্টি করুন মক্কার মতোই অথবা তার চেয়েও বেশি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি একে বরকতময় করে দিন এবং এই জ্বরকে জুহফা নামক স্থানে সরিয়ে দিন। কাজে আমরা দেখতে পাচ্ছি মদিনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন। মক্কা কীভাবে বরকতময় হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কারণে এবং মদিনার প্রতি প্রত্যেক মুসলিমের অন্তরে কেন ভালোবাসা আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে এমনভাবে বরকতময় করে দিয়েছেন মুসলিমরা মক্কার থেকেও মদিনাকে বেশি ভালোবাসে। এবং যখনই একজন মুসলিম তিনি মদিনায় প্রবেশ করেন, মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি একটা ভিন্ন অনুভূতি তার হৃদয়ে টের পান। মদিনার বাতাসেই তারা প্রশান্তি অনুভব করেন এবং মদিনাকে ভালোবাসা ইমানের লক্ষণ। ইসলামের ইতিহাস থেকে আমরা দেখতে পাই পরবর্তী সময়ে যখন ইসলাম সেটেল হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠিত হলো, সাহাবায়ে কেরাম তারা চাইলেই মক্কায় ফেরত যেতে পারতেন, কোনো বাধা তাদের সামনে ছিল না, কিন্তু সেই সুযোগ পেয়েও তারা আর কখনোই মক্কায় ফেরত যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে খিলাফার রাজধানী ছিল মদিনা, ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়েও রাজধানী মদিনা ছিল, তারা মদিনাতেই মৃত্যুবরণ করেছেন, মৃত্যু পর্যন্ত তারা মদিনাতেই ছিলেন। এবং পরবর্তী সময়ে আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে শুধুমাত্র পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তিনি খিলাফার রাজধানী মদিনা থেকে সরিয়ে নাজাফে নিয়ে গিয়েছিলেন, যদি সেরকম পরিস্থিতি না হতো তিনিও নিঃসন্দেহে মদিনাতেই থাকতেন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।